আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, মিয়ানমার সরকার রোহিঙ্গা দমন অভিযানে জনশূন্য হয়ে পড়া উত্তর রাখাইনের গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলছে।
জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 52টি মামলায় 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নিচে নামতে হলো সেই ভারতকেই।
এছাড়াও রয়েছে আলাপন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের বিদ্যালয়ে গুলির ঘটনা এবং শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জাতিসংঘের বিশেষ দূত স্টেফেন দি মিস্টুরা শুক্রবার অবরুদ্ধ পূর্ব গুটা এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা এবং দামেশকে এলোপাথারিভাবে কামানের গোলা নিক্ষেপ বন্ধ করার উদ্দেশ্যে অতিসত্বর সিরিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। জেনিভায় জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতি পাঠ করেন, যেখানে দি মিস্তুরা বলেন, আস্টানা প্রক্রিয়ার তিনটি প্রধান দেশ রাশিয়া, ইরান এবং তুরস্কের উচিত জরুরি ভিত্তিতে বৈঠক করে সিরিয়ায় যে হামলা চলছে তা কমিয়ে আনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়াব্যাপী 30 দিন সহিংসতা বন্ধ করার জন্য একটি প্রস্তাবে যে ভোটাভুটি হতে যাচ্ছে তার কয়েক ঘণ্টা আগে দি মিস্তুরা এই মন্তব্য করেন। ওদিকে রাশিয়ার সহায়তায় সিরিয়া সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলে 6 দিন ক্রমাগত যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করে, অন্তত শুক্রবার 5 জন নিহত হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল 11টায় অর্থাৎ এই মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবচাইতে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করবেন। সর্বসাম্প্রতিক এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে পিয়ংইয়াংয়ের ওপরে চাপ সৃষ্টি করা, যাতে তারা পরমাণু এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচি প্রত্যাহার করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা এবং হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এরই মধ্যে তিনি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পৌঁছেছেন, তবে তিনি সেখানে অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না। বিমানবন্দরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইভাঙ্কা ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আসা বড় ধরনের সম্মানের বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, মিয়ানমার সরকার রোহিঙ্গা দমন অভিযানে জনশূন্য হয়ে পড়া উত্তর রাখাইনের গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
নতুন প্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, ধ্বংসযজ্ঞ চালানো হয় এমন 55টি গ্রামের সবকিছু ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের চিহ্ন মোছার উদ্দেশ্যে সমান করে ফেলা হচ্ছে। এই দফায় 362টি গ্রাম সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস সেনাবাহিনীর দমনপীড়ন অভিযানের ভয়াবহতার প্রমাণ যাতে ধ্বংস করা না হয় সে লক্ষ্যে মিয়ানমার সরকারের কাছে দাবি উত্থাপনের জন্য জাতিসংঘ এবং দাতা দেশ এবং সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে শুক্রবারও প্রায় 200 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
100 থেকে 200 মতো আসছে বলে জানতে পারছি। তাদের যে কাজটা রেজিস্ট্রেশন, সেই কাজটা করা এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এখনো প্রতি সপ্তাহেই 100 জন রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বর্তমানে যে মাধ্যমিক এবং সমমানের পাবলিক পরীক্ষা চলছে তার প্রশ্নপত্রের ঘটনায় ফাঁসের ঘটনায় সারা দেশে 52টি মামলায় 153 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানিয়েছেন। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস বন্ধে শিক্ষক অভিভাবক সহ সবার সহযোগিতা কামনা করেন। এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বীকার করেছেন, শিক্ষা মন্ত্রণালয় এখনো সমস্যার মূলে যেতে পারেনি, যার ফলে সমস্যাটি অব্যাহত আছে। গত কয়েক বছর যাবৎ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সাধারণ ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। বিশিষ্টজনেরা এবং অভিভাবকরা একে প্রশ্নপত্র ফাঁসের মহামারী বলে আখ্যায়িত করেছেন। অনেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী নুরুল ইসলাম নাহিদকে ঝুট ঝামেলাহীন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী অবশ্য এসকল সমালোচনায় দমে যাননি, বরং বলেছেন প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য আগামী বছরের পাবলিক পরীক্ষাসমূহে বড় ধরনের পরিবর্তন আনা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ সুদানের 40 জনেরও বেশি অসামরিক এবং সামরিক কর্মকর্তাকে তারা শনাক্ত করেছেন যারা দক্ষিণ সুদানের সম্ভাব্য যুদ্ধ অপরাধ এবং মানবিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। দক্ষিণ সুদানের চলমান গৃহযুদ্ধের সময় ওই অপরাধ সংঘটিত হয়েছে বলে তারা জানিয়েছেন। ওই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং 40,000-এর মতো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। এই প্রথম ভারত বিদেশে দূতাবাসের নিরাপত্তায় কমান্ডো নিয়োগ করতে চলেছে। অশান্ত ইরাকের বাগদাদে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের কাছ থেকে উদ্বেগজনক খবর জেনে ভারত আধাসামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ থেকে 45 জন কমান্ডোকে নিয়োগ করেছে। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইরাকে নিজেদের দূতাবাস এবং কূটনীতিকদের সুরক্ষায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর 45 জন প্রশিক্ষিত কমান্ডোকে বাগদাদে পাঠাতে চলেছে। বিদেশে কমান্ডো পাঠানো কিন্তু এই প্রথম। সর্বশেষ 2004 সালে বাগদাদের ভারতীয় দূতাবাসে রকেট আক্রমণ ঘটেছিল। এখন আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় থাকে ইন্দো টিবেট বর্ডার পুলিশ। শ্রীলঙ্কার কলম্বোতেও, নেপালের কাঠমান্ডুতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। দুনিয়ায় ক্রমবর্ধমান অশান্তি ও সন্ত্রাসের আবহে ভারতের মতো কম বিতর্কিত দেশও নিজের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গ বিজেপি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার এফএম রেডিও স্টেশন খোলার চিন্তাভাবনা করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় মতাদর্শ এবং কেন্দ্রের কর্মসূচি তুলে ধরাই এই চিন্তাভাবনার উদ্দেশ্য। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও বার্তা মন কি বাত ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। এবার পশ্চিমবঙ্গে জনসংযোগ বাড়াতে রেডিওকে অস্ত্র করতে চায় বিজেপি। স্থানীয় স্তরে এই এফএম স্টেশনের মাধ্যমে দলীয় মতাদর্শ এবং কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে চায় বিজেপি। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, পঞ্চায়েত এলাকায় গ্রামের মানুষের কাছে দলের কথা তুলে ধরতে রেডিওর প্রচারে আলোচনা, নাটক এসবের মধ্য দিয়ে প্রচার চলবে। গ্রামের মানুষ টিভি তো সবসময় দেখে না, রেডিওটা সকলেই প্রায় শোনে, কিন্তু এখানেই বিতর্ক। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনের ওপর ভরসা রাখতে পারছে না বিজেপি? প্রশ্ন দলের অন্দরেই। দলীয় সূত্রের খবর, আগামীকাল শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। প্রচারের গাইডলাইন, প্রার্থী বাছাই সহ একাধিক বিষয়ের পাশাপাশি কর্মশালায় এফএম স্টেশন প্রসঙ্গ উঠতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মাটি চাপা পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান কর্মীরা শুক্রবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেনা সদস্য এবং স্থানীয় পুলিশ জীবিতদের উদ্ধারের চেষ্টায় কৃষিকাজের যন্ত্রপাতি ব্যবহার করছেন। মাটি অত্যন্ত নরম কাদায় পরিণত হওয়ায় উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং মানুষ খালি হাতে কাদামাটি সরানোর চেষ্টা করছেন। ওই ভূমিধস ঘটে বৃহস্পতিবার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার সংক্রান্ত নতুন রিপোর্টে বলা হয়েছে কিছু ক্ষেত্রে ইরানের রেকর্ড অত্যন্ত ইতিবাচক। এদিকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেবার লক্ষ্যে 2015 সালে যে আন্তর্জাতিক সমঝোতা হয় তেহরান, সে সমঝোতা অনুযায়ী পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ রাখা অব্যাহত রেখেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার প্রায় কোনো কিছুই মানছে না মিয়ানমার, এমনটাই বলছেন বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ। এর কারণ এবং বাংলাদেশের করণীয় সম্পর্কে বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা IOM এর সাবেক কর্মকর্তা আসিফ মনির। ঢাকা থেকে রিপোর্ট করছেন আমির খসরু।
বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শর্তাবলী পূরণ না করা, দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানে অনাগ্রহ প্রদর্শন করে মিয়ানমার নিজ পথেই হাঁটছে। এমতো পরিস্থিতির কারণ এবং বাংলাদেশের করণীয় সম্পর্কে বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা IOM এর সাবেক কর্মকর্তা আসিফ মুনির।
প্রত্যাবাসনের জন্য যে পূর্ব শর্ত আমাদের হাতে কিছু না থাকার পরেও যেটা ছিল যে এই আনান কমিশনের রিপোর্ট, সেটির যে বড় জায়গাগুলো বাস্তবায়নে সেগুলো কিছুই হয়নি, বিশেষ করে তাদের নাগরিকত্বের ব্যাপারে, তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে। এবং এটি ধাপে ধাপেই করার কথা, এটা তো একদিনে করা সম্ভব না। সেখানে তার আগে কোনো প্রস্তুতি ছাড়াই, সেই প্রস্তুতি ছাড়াই এদেরকে প্রত্যাবাসনের জায়গায় চিন্তা করাটাই তো এক ধরনের বাতিলতা, এরকম যে এদেরকে অনেকটা মৃত্যুকূপের দিকেই ঠেলে দেওয়ার মতো, এবং সেই দায়িত্ব বাংলাদেশ সরকার এরপরে এড়াতে পারবে না। যদি সত্যিকার অর্থেই প্রক্রিয়া শুরু হয়, এই মানুষগুলোর জীবন বিপন্ন হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর কিন্তু নেই। এবং এটা মনে হয় এখন যে আগেও মনে হয়েছে, এখনো মনে হয় যে এটি ওদিক থেকে একটা কালক্ষেপণের প্রক্রিয়া, এবং সেটার সাথে আমাদের সরকার কিছুটা হাত মেলাচ্ছে। এটা আসলে এইভাবে হবে না। একটা আন্তর্জাতিক যে চাপের কথা আগে থেকে বলা হয়েছে, সেটার মাধ্যমে তাদের প্রতি যদি স্যাংশন এনে কিছু করা যায়, আর না হলে এই রোহিঙ্গাদেরকে অন্য বিকল্প জায়গাও চিন্তা করতে হবে। যেই দেশে তাদেরকে একেবারে হত্যা করে ফেলা হচ্ছে, পরিবার শুদ্ধ ধ্বংস করে ফেলা হচ্ছে, জানমাল শেষ করে ফেলা হচ্ছে, সেই জায়গায় কোন রকম ভাবে তাদের সেই নিরাপত্তা নিশ্চিত না করে কেন আমরা ফেরত পাঠানোর চেষ্টা করছি তাদের?
মিয়ানমার কর্তৃপক্ষ কি কালক্ষেপণের পথ বেছে নিয়েছে বলে আপনি মনে করেন? এই প্রশ্নের জবাবে আসিফ মনির বলেন,
তো মানে কালক্ষেপণ মানে এরকম, এই যে দ্বিপাক্ষিক আলোচনার যে জায়গাটা আমরা দেখছি যে এই একই সাথে ওইদিকে তাদের উপর যে নিপীড়ন নির্যাতন সেগুলো বন্ধ হয়নি। আমরা গত কয়েকদিন ধরেও দেখেছি যে সেদিক থেকে রোহিঙ্গারা আসছেন, এবং আমাদের অনেকেরই পরিচিত যারা কক্সবাজারে কাজ করছেন বা আগের রোহিঙ্গা বাসিন্দারা আছেন, তাদের সাথে যখন কথা হয়েছে এর মধ্যে, তারা বলেছেন যে এখন ওখানে ভয় ভীতি প্রদর্শন, এবং শুধু সেখানে সামরিক জান্তা নয়, সেখানে স্থানীয় যে সংখ্যাগরিষ্ঠরা রয়েছে তাদের দিক থেকেও ভয় ভীতি প্রদর্শন গুলো রয়েছে, এবং তারা জীবনের নিরাপত্তা অনিশ্চয়তা থাকার কারণেই তারা এদিকে আবার চলে আসছেন। অবশ্যই তারা এখানে জানেন যে বাংলাদেশ সরকার এবং অন্যান্য বিভিন্ন দাতা গোষ্ঠীর কারণে কিছুটা এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, কিন্তু কে চায় নিজের ভিটে বাড়ি ছেড়ে একেবারে উদ্বাস্তু হয়ে একটি জায়গায় থাকতে? কিন্তু নিরুপায় হয়ে তারা এখনো আসছেন। তো একদিকে যখন এখানে আলাপ আলোচনা চলছে, ওইদিকে তাদের উপর নিপীড়ন গুলো চলছে, আবার এখন পর্যন্ত আমরা মিয়ানমারের সরকারের পক্ষ থেকে কোন রকম আশানুরূপ বক্তব্য শুনতে পাইনি। একমাত্র আমরা কেবল জানি যে সেখানে কিছু ছাউনি তৈরি করা হয়েছে, এবং সেটি একটি বেড়া জালের আওতার মধ্যে রয়েছে, যেখানে অনেকটা বন্দি শিবিরের মতো অবস্থান করতে হবে তাদেরকে। এর বাইরে কোন রকম বক্তব্য আমরা শুনিনি, কোন রকম ভাবে উৎসাহব্যঞ্জক কোনো কিছু আমরা শুনিনি। এদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি, তাদের নাগরিকত্বের ব্যাপারটি, এবং এই যে বলা হচ্ছে পরিবার ভিত্তিক, পরিবার হিসেবেই তো তারা বাংলাদেশে আসতে পারেননি। এটা মানে দুঃখজনক ভাবে হাস্যকর যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, পুরুষগুলোকে হত্যা করা হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, সেখানে মিয়ানমার তাদেরকে বলছে তাদের পরিবার ভিত্তিক ভাবে তালিকা দিতে। এবং এই প্রক্রিয়ার মধ্যে যেটুকু জানি যে জাতিসংঘে যেটুকু যুক্ত করা হয়েছে নাম মাত্র, এবং আমার মনে হয় যে ব্যাপারে জাতিসংঘেরও কিছু বলা উচিত, বিশেষ করে জাতিসংঘের যে শরণার্থী সংস্থা UNHCR, তাদেরকে যুক্ত করে যে তালিকার প্রক্রিয়া সম্প্রতিকালে করা হচ্ছে, এখানে যে ভুল ত্রুটিগুলো যদি থেকে যায়, বিশেষ করে মিয়ানমার এবং আন্তর্জাতিক পর্যায়ের যদি এটি না হয়, তখন সে দায়িত্ব কিন্তু UNHCRও তখন এড়াতে পারবে না।
তাহলে কি রোহিঙ্গা সংকট নিরসনে দ্বিপাক্ষিকতার দিকে আর বেশি মনোযোগী না হয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগের দিকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন? এই প্রশ্নের জবাবে আসিফ মুনির বললেন,
সম্প্রতিকালে আমরা দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্টে সেখানকার সাংসদরা নিন্দা প্রস্তাব এনেছেন এবং তারা বলেছেন যে মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি, এরকম ভাবে বড় বড় রাষ্ট্রগুলো বিশেষ করে নিরাপত্তা পরিষদে যে দেশগুলো রয়েছে সবাই সে ব্যাপারে সায় দেবে না আমরা সেটাও জানি, কিন্তু যাদের পক্ষে সম্ভব সেই চাপটি নিয়ে আসা এবং নিরাপত্তা পরিষদে এটি আবার উত্থাপন করা যে মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা গুলো আরো জোরদার করা যায় কিনা। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে সেখানে যেই গণহত্যা চালানো হয়েছে, যে নির্যাতন গুলো চালানো হয়েছে সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন রকম ভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা আইনি প্রক্রিয়ার জন্য সেটির ব্যাপারে একটা চাপ থাকা দরকার, এবং সেটা শুধু জাতিসংঘের মাধ্যমে হবে না, বাইরেও এবং বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগেও করা দরকার। আমরা জানি যে অতি সম্প্রতি বিভিন্ন ভাবে তাদের জবানবন্দি গুলো নেওয়া হয়েছে, এগুলোকে সন্নিবেশিত করা দরকার, জাতিসংঘের মাধ্যমে করা হয়েছে, অন্যান্য মানবাধিকার সংগঠনের মাধ্যমে করা হয়েছে, এই জবানবন্দি গুলোকে একসাথে করে প্রমাণ হিসেবে দাখিল করে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া উচিত, যাতে করে মিয়ানমার অন্তত কোনো না কোনো ভাবে স্বীকার করতে বাধ্য হয় যে তারা যে অন্যায়গুলো সেখানে করেছে সেটার জন্য তারা ক্ষমাপ্রার্থী এবং তারা এই রোহিঙ্গাদের ব্যাপারে আসলেই তাদেরকে গ্রহণ করা হোক, তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, কিছু উদ্যোগ তারা গ্রহণ করবে। তবে সব মিলিয়ে কিন্তু আসলে মনে হয় না যে মিয়ানমার সেদিকে যাবে, এটার বিকল্প চিন্তাই আসলে করার দরকার।
আসিফ মুনির সহ ঢাকায় বিশ্লেষকগণ মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকতার উপরে সবটা ছেড়ে না দিয়ে মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে আরও উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার আলাপন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের বিদ্যালয়ে গুলির ঘটনা এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
যারা আজকের আলাপনের আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং যারা পরবর্তীতে টেলিফোনে যোগাযোগ করবেন, শ্রোতা বন্ধু আমাদের যারা প্যানেলিস্ট আছেন তারা এবং সেলিম আমার সঙ্গে রয়েছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি।
আমি সেলিম হোসেন, স্টুডিওতে রোকেয়া প্রসঙ্গে আছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনা এবং এর প্রতিক্রিয়া অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের উপর কী পড়ে, এই নিয়েই মূলত আলোচনা। আর এই জন্য আমরা আজকে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে। একজন স্কুল সিস্টেমের সঙ্গে আছেন, একটা স্কুলে পড়ান নিউ ইয়র্কে, তাহমিনা শহীদ নিউ ইয়র্ক থেকে তিনি যোগ দিচ্ছেন, ইতিমধ্যে লাইনে যোগ দিয়েছেন।
আচ্ছা তাহমিনা, আপনি লাইনে আছেন?
হ্যাঁ আমি লাইনে আছি।
এবং আমাদের সঙ্গে, হ্যাঁ আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন রিদওয়ান চৌধুরী, আপনি জানেন উনি একজন কমিউনিটি অর্গানাইজার, ভার্জিনিয়াতে থাকেন, একসময় ফ্লোরিডাতে ছিলেন এবং উনি ভালো একজন কমিউনিটি অর্গানাইজার, বিশেষ করে তরুণ সংগঠক হিসেবে এবং মূলধারার রাজনীতির সঙ্গে।
আমাদের অনুষ্ঠানে তো এর আগেও অংশ নিয়েছেন।
আচ্ছা, আজকের এই অনুষ্ঠান, সুপ্রিয় শ্রোতা, আপনারা জানেন কি কারণে আমরা এই আলোচনার টপিকসটা ঠিক করেছি,
কারণ এটা তো আলোচনা হচ্ছে বহুদিন ধরে, কিন্তু তার মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে অতি সম্প্রতি ফ্লোরিডাতেই,
ফ্লোরিডার ফোর্ট লডারডেলের একটি হাই স্কুলে, মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে,
পার্কল্যান্ড ফ্লোরিডা। তো যাই হোক, এটা নিয়ে মানে আমরা চিন্তা করছি যে সেই 2012 সালে, সেলিম তোমার মনে থাকতে পারে, স্যান্ডি হুকের ঘটনা, এলিমেন্টারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে 20 জন ছোট ছোট শিশু প্রাণ হারিয়েছিল এবং 6 জন তার মধ্যে শিক্ষক এবং বয়স্করা ছিলেন।
আচ্ছা, এই 12 থেকে 2018, 4 বছরেরও বেশি সময়, এর ভেতরে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে গেছে,
গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এই ধরনের বিশাল আকারে, মানে এত জন, মানে 2 জন মারা গেছে,
প্রাণহানি
সেরকম হয় না। তবে একটি কথা এখানে ছোট করে আমি শুরুতে বলে দিতে চাই যে একবার একটি খতিয়ান তৈরি করেছিল টাইম ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, যে ওই 2012 সালের ঘটনার পর, যে যেখানে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কিন্তু স্কুলে আর বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে গুলি চালানোর ঘটনা ঘটে থাকে, কিন্তু সেগুলোকে স্কুল শুটিং হিসেবে আখ্যায়িত করার আগে বলতে হবে যে একজন অন্তত প্রাণ হারিয়েছে অথবা জখম হয়েছে, এবং শুটার যিনি মানে বন্দুক, যে বন্দুকধারী, সে অন্তত সে কিন্তু আগে ছাত্র ছিল সেই স্কুলের, এটা হতে হবে, এবং স্কুল ভবনে
ডিফাইন করা যাবে,
স্কুল শুটিং বলা হবে, স্কুল প্রপার্টি যেটা স্কুলের অভ্যন্তরে স্কুল চত্বরে গোলাগুলি চলছে বা স্কুলের পার্কিং লটে, সেই স্কুল আওয়ারের মধ্যেই হবে সেটা নয়, কিন্তু স্কুলের সাথে জড়িত এলাকাতে প্রাণহানি ঘটছে, স্কুলের প্রাক্তন ছাত্র বা ছাত্রী যাই হতে পারে এইগুলো, এবং তাহলে আখ্যায়িত করা হয় যে স্কুল শুটিং।
আচ্ছা, তো স্যান্ডি হুকের 2012 সালের ঘটনা যেটি আপনি বললেন যে স্যান্ডি হুক স্কুলে হামলার পর থেকে গত 4 বছরে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, যাতে এই ধরনের শুটিং,
এটা তো আলোচনা শুরু হচ্ছে না, আলোচনা চলছে,
বিতর্ক চলছে,
নির্বাচনের সময় চলে, নির্বাচন পরবর্তী 4 বছর চলতে থাকে, এই ধরনের ঘটনা আবার ঘটেই চলেছে।
আচ্ছা, গত এই 4 বছরে কিন্তু এই 5 বছরে প্রায় 200-এরও বেশি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং 400 মানুষের মতো গুলিবিদ্ধ হয়েছে। এটি ছোট্ট করে একটু পরিসংখ্যান দিলাম, আমরা মনে হয় যে মূল আলোচনায় আমরা শুরু করতে পারি রেদওয়ান চৌধুরীকে দিয়ে, যে আপনি তো ফ্লোরিডাতে ছিলেন দীর্ঘদিন, ফ্লোরিডাতে তো স্কুল শুটিং এটা হলো, এর আগে আরও কয়েকটি ঘটনা ঘটেছে, মাস শুটিং যাকে বলে, গোলাগুলির অন্যান্য ঘটনা ঘটেছে,
স্কুল শুটিং নিয়ে আমাদের মূলত
আজকের আলোচনা, তো ওইদিকে আমরা না গিয়ে এই স্কুল শুটিং এর ভিতরে সীমাবদ্ধ থাকি। তো আপনার কি বলার আছে রেদওয়ান চৌধুরী?
ধন্যবাদ সেলিম ভাই, আসসালামু আলাইকুম সব দর্শকদেরকে। এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই 14-15 বছরের বাচ্চা, 17 জন বাচ্চা যেখানে মারা গেছেন এবং 5 জন খুব ক্রিটিক্যাল অবস্থায় এখনো আছেন, আর লস অফ যে ফ্যামিলির এটা তো বলার বাহিরে। আমি মনে করি, আমি নিজে একজন গান ওনার, আমি বলতে চাই, আমি মনে করি যে গান ওনার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এই দেশ মানুষকে দিতে রাইট দিতে পারফেক্টলি ওকে, কিন্তু যে আর্গুমেন্ট হচ্ছে দুই পার্টির মধ্যে বা এনআরএ এবং ইন জেনারেল পাবলিকের মধ্যে যে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড, আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট যে নেশন ওয়াইড থ্রু ব্যাকগ্রাউন্ড করা, টু আইডেন্টিফাই করা তার প্রিভিয়াস ক্রিমিনাল হিস্টোরি এবং আইডেন্টিফাই করা তার মেন্টাল ইলনেস। সাথে সাথে আমি সাপোর্ট করি যে সেফটি কোর্স ম্যান্ডেটরি করা। আমরা ড্রাইভিং সিম্পল, আমরা একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য গেলে আমাদেরকে আগে রিটেন পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। আমরা 21 বছরের নিচে হলে এই বছরে আপনি একটা অ্যালকোহলিক বেভারেজ কিনতে পারবেন না, কিন্তু যেই জিনিসটা দিয়ে একজন মানুষকে আপনি প্রাণ নিতে পারছেন এই গানটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনি এনি গান শপে গিয়ে লাইসেন্স ছাড়া, ফ্লোরিডার কথা বলছি, আপনি গান কিনে বেরিয়ে যেতে পারবেন 5 মিনিটের মধ্যে। আমি মনে করি যে এটা খুবই ব্যাকওয়ার্ড একটা ল, যে এই দেশে এই লটা ওভারহল হওয়া খুবই ইম্পর্টেন্ট, যাতে আমাদের বাচ্চারা সেফ ফিল করে স্কুলে গেলে। রিসেন্ট আর্গুমেন্ট দেখছেন আপনারা যে স্কুল টিচারকে আর্ম করার জন্য, আমি মনে করি না যে এটা কোনো সলিউশন যে স্কুল টিচার গান নিয়ে স্কুলে যাবে বাচ্চাদেরকে প্রটেক্ট করার জন্য। আর যেখানে AR-15 দিয়ে গত 7টা শুটিং যেখানে হয়েছে অরোরা, অরল্যান্ডো, লস ভেগাস থেকে আপনারা বললেন স্যান্ডি হুক, প্রয়োজন হবে। আমি আমি হান্টিং করতে পছন্দ করি পার্সোনালি, আমি গান ওন করি, বাট আমি মনে করি না যে আমার এমন কোন ডিজায়ার নাই যে আমাকে AR-15 ওন করতে হবে।
আচ্ছা, আপনাকে রিদওয়ান চৌধুরী, আপনাকে এই মুহূর্তে আমি একটুখানি থামাচ্ছি, কারণ আপনি দ্বিতীয় সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে অস্ত্র রাখার অধিকারের কথা বললেন, তো সেই সংক্রান্ত এই শুটিংয়ের পরপরই যেসব আলোচনা হলো এই কয়েকদিন ধরে, বিশেষ করে ফ্লোরিডায় এই শুটিংয়ের পর থেকে, এই দ্বিতীয় সংশোধনীর বিরুদ্ধে কাজ করছে যারা এই শুটিংগুলো ঘটাচ্ছে, এরকম কিছু মন্তব্য দিয়েছে CEO ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন ওয়েন ল্যাপিয়ার, তার বক্তব্য শোনাবো এবং তার পরবর্তীতে রাজ, না আমি পরপর দুজনের বক্তব্য শোনাচ্ছি, কারণ একসঙ্গে একটি ঘটনা, ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি, এই দুটো শুনে তারপরে আলোচনায় আসছি। আচ্ছা, আমরা রাইফেল অ্যাসোসিয়েশনের CEO-র বক্তব্য শুনি আগে।
Their goal is to eliminate the Second Amendment in our firearms freedoms. So they can eradicate all individual freedoms.
The immediate policy response would be to ban an entire class of firearms. What we're looking for is solutions that don't ban a class of firearms for all individuals, but ban all weapons for certain individuals who are identified as threats to public safety.
আসলে বলছে যে একজন এনআরএস যিনি সিইও তিনি বলছেন যে এই অস্ত্র রাখার অধিকার অস্ত্র আগ্নেয়াস্ত্র রাখার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে,
এটা
উচিত না। আবার হোয়াইট হাউস ডেপুটি প্রেস সেক্রেটারি যেমন বললেন যে না সবার ক্ষেত্রে না, কিছু কিছু অস্ত্র কিছু কিছু লোকের কাছে যাবে না যারা হুমকি হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সেই হুমকিটা বিবেচনা করবে কে?
সেটাই হলো কথা। রিদওয়ান চৌধুরী বলছিলেন যে সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা হয়েছে যে অস্ত্র রাখার অধিকার আমেরিকানদের থাকবে, এবং এই অধিকার এই গোলাগুলির ঘটনার পর থেকে এটাকেই প্রশ্নবিদ্ধ করেছে, যার কারণে অস্ত্র আইন সংস্কারের নানান আলোচনা বিতর্ক চলছে।
আমি একটু কথা বলি, আজকে আমাদের ইয়েতে ফেসবুকে এক মিনিট তামিনা আমি বলে নিই যে আমাদের ফেসবুকে তো সরাসরি আমাদের এই অনুষ্ঠান যাচ্ছে, এবং এর মধ্যে আমরা বেশ কয়েকজন শ্রোতার কাছ থেকে, যেমন কয়েকজনের নাম আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ফয়জুল্লাহ, আবুল কালাম, সবুজ মাহমুদ, লিয়াকত আলী, রোমান রবি, সোহেল রানা এবং আরও অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠান শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা আচ্ছা তামিনা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস আছে তামিনা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তামিনা বলুন।
আচ্ছা আমার বক্তব্য যেটা, আমি 15 বছর যাবত স্কুলের সাথে জড়িত আছি।
আচ্ছা
আমি এর মধ্যে যেটা ফিল করি সেটা হচ্ছে যে প্রতিটি স্কুলে, সেটা একটা ছোট এমনকি একটা ডে কেয়ার হোক বা হাই স্কুল হোক, প্রতিটি স্কুলে যেখানে অনেকগুলো শিশু এবং শিক্ষকদের জীবন জড়িত আছে, সেখানে আসলে একজন আর্ম গেট কিপার থাকা, সিকিউরিটি অফিসার থাকা খুবই জরুরি। আমি এই পর্যন্ত দেখেছি যে অনেক হাই স্কুলে বা জুনিয়র হাইতেও আর্ম সিকিউরিটি অফিসার একজন থাকেন, কিন্তু আমরা যেসব প্রাইভেট স্কুলে চাকরি করি সেখানে কিন্তু নেই। কিন্তু সেখানে শুটিং এর ঘটনা ঘটলেও ঘটতে পারে, যদি এরকম অসুস্থ মন মানসিকতার কেউ হঠাৎ করে ঢুকে এরকম কোনো অ্যাক্সিডেন্ট করে দেয়, তাহলে সবাই শিশুরা তার সাথে সাথে শিক্ষক এবং স্কুল চাকরির সাথে জড়িত অন্যান্য মানুষও,
সেখানে যারা অভিভাবকরা যাওয়া আসা করেন,
বাধ্যতামূলক, এটা একটা বাধ্যতামূলক, যেখানে শিশুদের পাঠাচ্ছে অভিভাবকরা সেখানে তাদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক আর্ম
মানে অস্ত্র নিয়ে কোনো রক্ষী সেখানে মোতায়েন থাকবেন।
হ্যাঁ, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকদেরকে
অস্ত্র দেওয়া হবে,
অস্ত্রের শিক্ষা দেওয়া হবে, এটা আসলে খুবই একটা হাস্যকর মানে প্রস্তাব। আমি মনে করি না এটা কোনো বাস্তবতা, কোন একজন শিক্ষক সে অস্ত্র পরিচালনা শিখবে তার শিক্ষকতা ছেড়ে, যখন এই ধরনের কোনো হুট করে কেউ একটা ঢুকে হঠাৎ করে করে দিবে তখন তো আর শিক্ষকে করার কিছু নাই। কিন্তু যদি একজন আর্ম সিকিউরিটি অফিসার
নিরাপত্তা রক্ষী, আসলে নিরাপত্তা রক্ষী রাখা উচিত অস্ত্র নিয়ে,
যার আর্ম আছে সে যদি প্রতিটা মানুষকে তল্লাশি করে তারপরে স্কুলে ঢোকার অনুমতি দেয় তাহলেই তো অনেকটা সিকিউরড হয়ে যায় পুরো ব্যাপারটা। একজন যদি আর্মি স্কুলে অনায়াসে ঢুকে যেতে পারে, যে ম্যাক্সিমাম স্কুলগুলোতে যেটা আছে যে কোনো সিকিউরিটি অফিসার নাই, একজন থাকে একজন একজন মানুষ থাকে যিনি সবাইকে ঢুকতে দেয়, কিন্তু সে তো আর্ম
সেটা
বলছেন অনেক অভিভাবক অনেক শিক্ষক সেটাই বলছেন, যে ওই যেমন তাহমিনা যেমন বললেন অবশ্যই যে সেখানে নিরাপত্তা রক্ষী অস্ত্র নিয়ে থাকবেন একজন
এবং একটি মেটাল ডিটেক্টর যদি থাকে দরজায়,
অভিভাবক যেই হোক তাকে একটা তল্লাশি চালিয়ে তারপরে ঢোকার অনুমতি দেয়া, সে যেই হোক একটা ছোট বাচ্চা ছেলেও যদি ঢুকে তাকেও একটা তল্লাশি, সে যে ঢুকছে তার পকেটে কোনো আম আছে কিনা, এটা যদি হয় তাহলে একমাত্র আমি দেখছি যে বাস্তবসম্মত ভাবে স্কুলগুলোতে
আমাদের
সঙ্গে দুজন শ্রোতা অনেকক্ষণ যাবৎ লাইনে আছেন, যোগ দিয়েছেন শোনার আলোচনা অংশ
বেশ আমরা শুনি কে কোথা থেকে বলছেন। হ্যালো
হ্যালো
দাদা
নমস্কার।
জি আমি পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি। সেলিম ভাই, ওকে আপু কেমন আছেন?
ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ আপনি ওকে আপু ভালো আছি, সেলিম ভাই তো অবশ্যই ভালো আছে, তাই তো সেলিম ভাই?
জি জি ভালো আছি।
হ্যাঁ বলুন।
আমি প্রশ্ন চলে আসছি, আমি বলবো সেটি হচ্ছে আমি ভয়েস মার্কের যে নিয়মিত শ্রোতা, তা আমি প্রথমে সেলিম ভাই এবং রোকিয়া কথাটা শুনছিলাম, খুব ভালো লাগছিল। তা এই যে ছোট ছোট বাচ্চাদের যে ওখানে যে গুলি করানো, যে হত্যা করা হলো, যে একটা বিশাল একটা যে হামলা হয়ে গেল, তা আমরা মনে করবো যেহেতু শিশুকে যখন মারা যায় অবশ্যই মা বাবার সেই দুঃখের কষ্টে অনেক অন্তরে কিছু থাকে। আমার প্রশ্ন হচ্ছে যখন যে স্কুলের যে হামলাটা যে হয়ে গেল, ওখানে কোনো স্কুলে যে কোনো দারোয়ান
হ্যাঁ নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তো ছিলই, তাকে ধরা হয়েছে।
এই মুহূর্তে যেমন দেখা গেছে যে সেখানে কিন্তু ওই ডেপুটি শেরিফ ছিলেন এবং তার কাছে অবশ্যই অস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র ছিল, এবং তিনি কেন সেটাকে থামাতে পারেননি, এবং একটু আগেই সেলিম জেনেছি যে তিনি পদত্যাগ করেছেন, তাকে কিছু সাময়িকভাবে অবসর দেওয়া হয়েছিল কিন্তু তিনি পদত্যাগ করেছেন, এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন যারা জড়িত, তাদেরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
না, খুবই ভালো করেছেন পদত্যাগ করে, অন্তত তার ব্যর্থতার দায়টা স্বীকার করেছেন যে তিনি পারেননি, এটা একটি উদাহরণ হতে পারে।
আর একজন শ্রোতা রয়েছেন, তার ফোনটা নিয়ে নি। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো, আমি পঞ্চগড় থেকে ডালিন কুমার বলছিলাম।
জি বলুন।
হ্যাঁ, আজকের বিষয়টা খুবই একটা স্পর্শকাতর বিষয় যে আমেরিকার মতো একটা দেশ যেটা মানে আমাদের অন্যান্য দেশের আদর্শ হিসেবে আমরা ধরি, এটা কিন্তু সেনসিটিভ একটা বিষয়। তা সেখানে সিকিউরিটি ব্যবস্থাটা কিন্তু অনেক অনেক মানে উন্নত। তো আমার মতামতটা হলো এইরকম যে তাদের তাদের FBI বা সিকিউরিটি ফোর্স বা ইনভেস্টিগেশন যে টিমটা আছে, তারা ইনভেস্টিগেশন টিমটা কিন্তু আগেই তার রেড অ্যালার্ট জারি করে দিয়েছে যে এই স্কুল যে হামলা করছে, হামলাকারী অনেক অত্যন্ত বিপজ্জনক, এবং সেই স্কুলেরই একজন কেয়ার ছিল, প্রাক্তন ছাত্র ছিল। তার তার বিরুদ্ধে এরকম একটা রেড অ্যালার্ট জারি থাকার ফলেও যদি এইরকম একটা সিকিউরিটি পূর্ণ দেশে যদি এরকম আনসিকিউরিটিবল কোনো কাজ হয়, সেটা কিন্তু অন্যান্য দেশের প্রতিও অনেক কেমন একটা প্রভাব বিস্তার করে।
জি, তা তো নিশ্চয়ই, এটা গোটা বিশ্বেই প্রভাব বিস্তার
করবে।
শুধু আর্মস দিয়ে কিন্তু নয়, ছাত্রছাত্রী কিংবা শিক্ষকদের উপর আর্মস দিয়ে কিন্তু নয়, এটাকে মূলত কে করতে হবে, যে সিকিউরিটি ব্যবস্থাটাকে এবং ইনভেস্টিগেশন।
হ্যাঁ, যেমন তামিনা সাহেব একটু আগেই বললেন, তামিনা একটু
ইনভেস্টিগেশনটাকে পদক্ষেপটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে হবে, তাহলে মনে করি যে এরকম স্কুল বা অন্যান্য কোনো ঘটনা, ছুরিকাঘাত, এগুলো কমে আসবে।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আসলে তাহমিনা যেমন একটু আগেই বলেছেন আমাদের যে নিরাপত্তা রক্ষী এবং তার কাছে অস্ত্র থাকতে হবে যাতে সে রোধ করতে পারে এই ধরনের কোনো হুমকির আশঙ্কা দেখা দিলে বা এরকম কোনো হুমকি এসে পড়লে, গুলি চালানোর ঘটনা ঘটলে তারা সেটা বন্ধ করতে সক্ষম হয়।
আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার পরে যে এই ওই স্কুলের যে সব ভিকটিম যারা, যাদের সদস্যরা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেছেন, এবং সেখানে তিনি ওই যে তাহমিনা সৈয়দ এবং রেদওয়ান চৌধুরী দুজনই বলেছেন যে শিক্ষকদের, কিছু শিক্ষকদেরকে
অস্ত্র দিতে হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের কাছে অস্ত্র রাখা হবে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সেলিম, এবং অনেকেই বলছে যে এটা কোন ধরনের ব্যবস্থা হবে। সব প্রথম কথা প্রথম, সব শিক্ষক নিশ্চয়ই এটাতে রাজি হবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আপা, স্পষ্ট করে একটু শুনি আমরা, আমার কাছে ছোট্ট একটা সাউন্ড বাইট আছে।
অবশ্যই,
প্রেসিডেন্ট ট্রাম্প ওই বৈঠকে বলেছেন,
এন্ড ইট উড বি, ইটস কলড কনসিলড ক্যারি, ওয়্যার আ টিচার উড হ্যাভ আ কনসিলড গান অন দেম, দেড গো ফর স্পেশাল ট্রেনিং এন্ড দে উড বি দেয়ার এন্ড ইউ উড নো লঙ্গার হ্যাভ আ গান ফ্রি জোন।
হ্যাঁ, তিনি বলছিলেন যে এটা গোপনে
অস্ত্র বহন করবে তারা,
তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এ ধরনের কোনো ঘটনা যখন ঘটার সম্ভাবনা দেখবেন তখন তিনি অ্যাকশনে যাবেন। এটি কতটা বাস্তবসম্মত, আমরা কি রিদওয়ান চৌধুরীর একটু মন্তব্য শুনতে পারি?
ধন্যবাদ সেলিম ভাই। আই থিঙ্ক এটা যেটা আপনারা আরেকটা বক্তা তাহমিনা বলেছেন, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা অ্যাডভোকেট করছেন সেটা হচ্ছে যে আরো গান যাতে সেল হয়। একটা টিচার গান নিয়ে কি করবে? উনি তাহমিনা আপা একটা ভালো কথা বলেছেন যে সিকিউরিটির প্রয়োজন, একজন গান
নিরাপত্তা রক্ষী থাকবে তার অস্ত্র নিয়ে সেখানে, এই ধরনের হুমকি দেখা দিলে মোকাবেলা করতে পারবে,
মোকাবেলা করতে পারবে। কিন্তু টিচারকে গান দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আপনি আপনি সিম্পলি আমি একটা কথা বলতে চাই, সেলিম ভাই আপনি রেফার করেছেন এবং আমরা শুনলাম যে এনআরএর সিইও এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলেছে। এই পর্যন্ত আমার জানা মতে এবং আমার নিজের পড়া মতে যতগুলো লেজিসলেশন সাবমিট হয়েছে এই গান ল ওভারহলের জন্য, তার কোনো একটা অংশের মধ্যে স্পষ্ট করে লেখা নাই যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এলিমিনেশন করবে। যেটা লেখা হয়েছে এবং এই পর্যন্ত যতগুলো প্রপোজিশন আসছে সবগুলো হচ্ছে দেখে ইনস্ট্রাকচার পলিসির জন্য, যে নেশন ওয়াইড ব্যাকগ্রাউন্ড চেক, ম্যান্ডেটরি সেফটি কোর্স, 21 বছরের নিচে কেউ গান অন করতে পারবে না, এই প্রপোজাল গুলো আছে এবং এই প্রপোজাল নিয়ে আমরা কথা বলছি।
রাজওয়ান যেটা বললেন যে ম্যান্ডেটরি ব্যাকগ্রাউন্ড চেক, যে কোন মানুষটা বন্দুক কিনছে, এবং তারপরে একটা ব্যবস্থা ছিল এক সময় যে 24 থেকে 48 ঘন্টা তাকে তার সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখার পর, তাকে ব্যাকগ্রাউন্ড চেক করার পর তবেই তার হাতে অস্ত্রটি তুলে দেওয়া হবে কেনার পর। তো সেটা তো ব্যবস্থা করা সেরকম হয়নি এবং কার্যকর করাও হচ্ছে না। এবং এনআরএর কথা, এনআরএর সিইও যেমন বলছেন সেলিম, তিনি তার অস্ত্র মানে নিয়ে আছেন এবং সেটা তো তিনি বলবেন সেই ধরনের কথা যে অস্ত্র কিছুই করছে না।
কিন্তু ব্যাকগ্রাউন্ড চেকের যে বিষয়টি উল্লেখ করলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গতকাল ওই বৈঠকের সময় উল্লেখ করেছেন যে ব্যাকগ্রাউন্ড চেকের ব্যাপারে আগে তিনি সম্মত ছিলেন না,
এখন এই ঘটনার পর তিনি কথা বলছেন,
বলেছেন যে না এটা করা হোক।
আমাদের সঙ্গে ফেসবুকে এখন আছেন, অনেকেই মন্তব্য করছেন, আবুল কালাম, আতাউর রহমান, জিল্লুর নূর, আহমেদ মুনির, রাজ আনোয়ার, এবং আর এর আগেও কয়েকজনের নাম বলেছি, সোহেল রানা, রোমান রবি, সবুজ মাহমুদ, সবাই আছেন এবং মন্তব্য করছেন, এবং ফেসবুকে তারা সরাসরি আমাদের আজকের আলাপনের আলোচনা শুনছেন। আর যদি কেউ টেলিফোন করতে চান এই মুহূর্তে, সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন 202-619-3062।
নূর আলম সিদ্দিকী ইতিমধ্যে যোগ দিয়েছেন,
আচ্ছা
আমরা তার বক্তব্য শুনতে পারি। হ্যালো,
আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে আমি গত কয়েকদিন আগে যে খবরটা দেখেছিলাম যে একটা স্কুলে একটা হামলা বিষয়টা, এখানে অনেকে হতদা ঘটনা করছে, আমি আশ্বস্ত করছিলাম যে বিশ্বের সব থেকে একটা ক্ষমতা দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, এই ঘটনার পিছনে জঙ্গি বা আইএস এর কোন সম্পর্ক আছে কিনা বিষয়টা দেখা জরুরি ছিল।
না, তারা দেখেছেন, এখানকার যারা গোয়েন্দা বিভাগ আছে তারা খতিয়ে দেখছেন, এতে দেখা গেছে যে বন্দুকধারী ছিল সে ওই স্কুলেরই, পার্কল্যান্ড ফ্লোরিডার্স ওই হাই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিল, এবং কিছুটা এখন বলা হচ্ছে মানসিক দিক থেকে ভারসাম্য তার কিছু কম ছিল বা কিছু একটা মানসিক ব্যাধি ছিল তার, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, এবং তারা তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে এখন দেখা হচ্ছে। দুঃখজনক যে আগে তাকে স্কুল থেকে বহিষ্কারের পরপরই সেইভাবে কেউ তার ব্যাপারে জানতে আগ্রহী হয়নি বা দেখেনি। এতে 14 জন ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে, 3 জন শিক্ষক মারা গেছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
আচ্ছা, এই প্রেসিডেন্ট ট্রাম্প প্রশিক্ষণ মানে টিচারদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে যে কথাগুলো বলেছেন, তার পক্ষে কিন্তু তিনি খুব জোরালো একটি যুক্তি দিয়েছেন যে টিচারদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এ ধরনের পাগল বা যারা স্কুলে ঢুকে গোলাগুলির ঘটনা ঘটানোর মতো কথা চিন্তা করতে পারবে তাদেরকে প্রতিহত করা যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কি আরেকটি ছোট্ট বক্তব্য আমি শোনাবো, আপা ছোট্ট করে স্পষ্ট বক্তব্য।
হ্যাঁ, কি বলছেন তিনি?
হ্যাঁ, হ্যালো, এই প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন,
We need to let people know, you come into our schools, you're going to be dead, and it's going to be fast.
এটা শুধু টিচারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেই তিনি বলেননি, যে স্কুলের আপনার সিকিউরিটি সিস্টেম এত বেশি টাইট করার কথা তিনি জোর দিয়ে বলেছেন, যে যাতে এ ধরনের কোনো ঘটনা যারা ঘটানোর চিন্তা নিয়ে আসবে তাদের
তাদেরকে একটা হুঁশিয়ারি দিয়েছেন,
তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন
যে আসলে এই স্কুল চত্বরে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য যদি কেউ এগিয়ে আসে তার প্রাণ রক্ষা হবে না আর কি।
আচ্ছা, স্যান্ডি হুকের ঘটনার পরে 2012 সালের পর থেকে এ পর্যন্ত 239টি স্কুলে বন্দুক হামলা হয়েছে এবং 438 জন গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে 138 জন। বন্দুক এবং অস্ত্র আইন সংস্কারের মাধ্যমে এগুলো রোধ করা যায় কি না, রিদওয়ান চৌধুরী আপনার কি মত?
আমরা হয়তো সব ইনসিডেন্টকে প্রিভেন্ট করা সম্ভব হবে না, কিন্তু আমি বিশ্বাস করি যদি আমাদের স্ট্রিক্টার গান ল যদি ইমপ্লিমেন্ট করা হয়, থ্রু ব্যাকগ্রাউন্ড চেক এবং সেফটি কোর্স ম্যান্ডেটরি করা হয়, সাথে যদি এবং 21 বছরের নিচে কেউ গান নিতে পারবে না, এই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, এবং যেটা তাহমিনা বললেন এবং অনেক দর্শকই বলছেন ইনক্লুডিং আপনারা, যে রক্ষী বাহিনী থাকবে স্কুলে ঢোকার সময় গান গান নিয়ে, তাহলে আমার মনে হয় এই নাম্বারটা অনেক কমে আসতে হবে। আমি জানি না এটা 100% সলভ করা সম্ভব কিনা আদৌ, বাট আমি বিশ্বাস করি এই স্ট্রিক্টার পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট করে তাহলে এই ধরনের এই মেসাকারগুলো স্কুলে এবং পাবলিক প্লেসে অনেক কমিয়ে আনা সম্ভব। এটা যদি আপনারা দেখে থাকেন নিশ্চয় জানেন এই বছরের মাত্র 55 দিন আজকে, অলরেডি 19টা শুটিং হয়ে গেছে এই বছরের মধ্যে, এবং অনেক রিপোর্টে আছে অস্ট্রেলিয়াতে আজ থেকে প্রায় 40-45 বছর আগে যে গান ল ইমপ্লিমেন্ট স্ট্রিক্টার গান ল ইমপ্লিমেন্ট করা হয়েছে, ওই গান ল অনেক এফেক্টিভ। এবং এই ধরনের অনেক এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে যে বারবার দিয়ে আসতেছেন যে অন্যান্য দেশগুলোতে এগুলো এফেক্টিভলি কাজ করছে, কেন আমেরিকাতে করবে না? আমাদেরকে একসাথে হয়ে আই থিঙ্ক আমাদের ল মেকারদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্রিক্টার পলিসি। আমি বিশ্বাস করি যে তাতেই আমাদের এই ইনসিডেন্টগুলো কমিয়ে আনা সম্ভব।
আচ্ছা, আপনি বললেন তো এবছর ইতিমধ্যে 19টি শুটিং এর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, তো এরকম শুটিং বছরের পর বছর ঘটছে এবং প্রত্যেক বছর যুক্তরাষ্ট্রে, আমি শুধু স্কুল শুটিং এর কথা বলছি না, মাস শুটিং আর কি, যেগুলো গণগোলাগুলির ঘটনা, এতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বছরে 30,000-এরও বেশি মানুষ গুলিবিদ্ধ হচ্ছে এবং মারা যাচ্ছে তাদের বেশিরভাগই তো। এবং এটার পেছনে মানে বারবার সবাই যেটা বলছেন যে অস্ত্র আইন,
কঠোর অস্ত্র আইন বলবৎ করা উচিত,
অস্ত্র আইনের সংস্কার করাই সবচেয়ে জরুরি দরকার এগুলো প্রতিরোধের জন্য।
লাইনে বোধহয় আছেন চট্টগ্রাম থেকে লিয়াকত আলী আছেন কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ
বলুন। আসসালামু
আলাইকুম।
জি রুকু ভাই, আমি চট্টগ্রাম থেকে লিয়াকত আলী বলতেছি।
হ্যাঁ বলুন।
যে আজকে যে বিষয় নিয়ে যে আপনারা আলোচনা করছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলাপ করতেছেন আপনারা, এইটা বাংলাদেশে তো এরকম কোন পরিবেশ নাই, কিন্তু আমেরিকা, লন্ডন আমি দেখেছি, ওখানেও অবস্থা এই পরিবেশ দেখেছি। আমার আগে ভদ্রলোক বলেছেন যে যেখানে 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে অ্যালকোহলও কিনতে পারে না, টবাকো কিনতে পারে না, সেই দেশে যদি একটা অস্ত্র কেনার জন্য যদি এগুলো অ্যাভেলেবেল হয়ে যায়, আমি মনে করি এই ভাই জানে যে কথাটা, এই কথাটা যুক্তসঙ্গত আছে। সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে একটা ভালো দিক, যে অস্ত্র কেমনে লোক কিনতে পারবে আর সেটা স্কুলে কিভাবে ব্যবহার করতে পারবে, যার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। আমার মনে হয় এই বিষয়ে একটু আলাপ করলে আমার জন্য
সবাই এটা বলছেন বিভিন্ন স্তরে, শুধু শিক্ষক অভিভাবক তারাই নয়, ছাত্রছাত্রীরা তো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রাজ্যে এবং খোদ হোয়াইট হাউসের সামনেও তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু সেটা না, ব্যাপারটা হচ্ছে কি যে যারা সাংসদ, যারা কর্ণধার দেশের, তাদেরকে এই বিষয়টির দিকে মনোযোগ দিতে হবে, এই কথা উপলব্ধি করতে হবে যে পরিস্থিতি দিনে দিনে কতটাখানি গুরুতর এবং হচ্ছে এবং অবনতি ঘটছে। সেলিম,
আচ্ছা আপনি বললেন যে সাংসদ এবং আইন প্রণেতাদের মনোযোগ দিতে হবে, এটা কেন দিচ্ছে না তার আমি একটি আর্টিকেলের বরাত দিয়ে বলছি, আমার নিজের কথা না। সেটি হলো যে অস্ত্র আইন এবং অস্ত্র বিক্রেতা ও রাজনীতিকদের মধ্যেকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে,
এবার তাই প্রশ্ন উঠছে বারবার, তো লোকে এই কথাই বলছে।
অস্ত্র আইনের সংস্কার কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর কিন্তু এই লাইনটির ভিতরেই রয়েছে, যে এই নিজেদের ভিতরে সমঝোতা মানে ব্যবসায়িক একটা বিষয় রয়েছে যার কারণে এটা আমার মনে হয় কোনোভাবেই।
হ্যাঁ, লক্ষ কোটি ডলারের অস্ত্র বিক্রি হচ্ছে এবং অস্ত্র সহজলভ্য হলেই লোকে কিনবে, যারই যখন শখ হবে যে কারণেই হোক অস্ত্র রাখার অধিকার নিয়ে কথা বলবে এবং অস্ত্র কিনবে।
আচ্ছা, আমি অস্ত্র সম্পর্কে খুব ভালো বুঝি না, রিদোয়ান চৌধুরী নিজে একজন গান ওনার, এই জন্য আমি তার কাছে একটি প্রশ্ন করতে চাই, যেটি হলো যে এইসব মাস শুটিংয়ের ঘটনায় যে অস্ত্রগুলো সাধারণত ব্যবহার হতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এগুলো সেমাই অটোমেটিক অস্ত্র। হ্যাঁ,
তো স্বয়ংক্রিয়।
হ্যাঁ, তো সাধারণ, জি
আমি একটু বলে নিই, আমাদের সাথে ফেসবুকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, মোহাম্মদ শিপন, কুয়েত থেকে সেলিম, তারা সঙ্গে আছেন। এবং আজকে সেলিম, আমাদের এই অনুষ্ঠান কিন্তু সরাসরি ফেসবুকে প্রচারিত হচ্ছে।
জি, আমার সামনেও এখন আবুল কালাম একটি কমেন্ট করেছেন, অস্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে না পেরে জীবন নিতে পারছে, এটা কেমন কথা?
অস্ত্র মানুষকে রক্ষা করবে বিপদের হাত থেকে তা না হয়ে তাকে বিপদের মুখে
ঠেলে দিচ্ছে। রিদোয়ান চৌধুরী, আমি যে প্রশ্নটি করছিলাম,
জি সেলিম ভাই, সেমাই আব্দুল কালাম ভাই সুন্দর কথা লিখে বলেন,
জি জি জি, যে সেমাই অটোমেটিক রাইফেল কেন সাধারণ মানুষের কাছে বিক্রি হয়? এটা তো একদম মানে শিকার করার অস্ত্র না, এটা তো ডেঞ্জারাস অস্ত্র।
জি, এই অস্ত্রটা প্রথম যখন ডিজাইন করা হয়, ডিজাইন করা হয়েছে ইউএস মিলিটারির জন্য।
হ্যাঁ,
এই অস্ত্রটা পারপাসই হচ্ছে কি, এটা
যুদ্ধের পারপাসে করা,
যুদ্ধে ব্যবহার করা হবে।
তো এটা সাধারণ মানুষের হাতে কিভাবে আসে?
এবং এনআরএ যে লবিস্ট এবং সাথে যে সব আমাদের পলিটিশিয়ানরা, ইলেক্টেড অফিসিয়ালরা আছেন যাদের পকেট ভরছেন এনআরএ, উনারাই এই এই জিনিসটা মার্কেটে আসার জন্য পলিসিটা অ্যাপ্রুভ করছে প্রপোজ এনআরএ থেকে।
সেলিম,
এটা পাবলিকের কাছে, পাবলিকের অস্ত্র না এটা, অবশ্যই এটা দিয়ে কোনো এই রাইটফুল যারা এই অথেন্টিকলি হান্টিং করে তাদের কাছে এই অস্ত্র থাকার কোনো যুক্তি নেই, এবং যারা এথিক্যালি হান্ট করে, এথিক্যাল হান্টারের কাছে এই অস্ত্র দিয়ে হান্ট করাটা হচ্ছে কি কমপ্লিটলি ইলিগাল।
আমাদের সঙ্গে লাইনে বোধহয় একজন কেউ আছেন। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
মোবারক হোসেন ফোনে প্রেসিডেন্ট দিঘি বেতার শ্রোতার সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম।
আপনি কি বলতে চান বলুন?
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে ওই নির্বাচনের আগে বলছিল সে সারা বিশ্বে নাকি অস্ত্র বিরতির একটা অবস্থান তৈরি করবে, কিন্তু তার দেশেই যে স্কুলের মধ্যে যে তার অস্ত্র একটা মহড়া শুরু হয়ে গেছে, তো নিজের দেশের সে নিরাপত্তা দিতে পারে না, তার কাছ থেকে বিশ্ব কি আশা করতে পারে?
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এই ঘটনার পর নিজেও নড়ে চড়ে বসেছেন এবং অস্ত্র আইন সংস্কারের এতদিন পক্ষে না বললেও এবার জোরে সরে তিনি কথা বলছেন। আমরা আশা করছি যে প্রেসিডেন্টের কাছ থেকে
কিছু একটা কঠোর নীতি তিনি গ্রহণ করবেন, সেটাই আশা করতে পারে দেশবাসী।
রোকেয়া আপা, রিদোয়ান চৌধুরী যেটি বলছিলেন যে সেমাই অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে সেনাদের জন্য তৈরি হয়, সেটি সাধারণ মানুষের হাতে আসার কারণেই কিন্তু এই মাস শুটিংগুলো ঘটনা
ঘটছে,
এবং আমার মনে হয় যদি অস্ত্র আইন সংস্কার হয়, একদম খুব ছোট্ট একটি পয়েন্ট যে অটোমেটিক রাইফেল মানুষের কাছে বিক্রি করা যাবে না, এটা করলেই আমার মনে হয় অনেকটা এই নিয়ন্ত্রণে আসে এই বিষয়টি। রিদোয়ান চৌধুরী কি মনে করেন?
অবশ্যই আমি আমি মনে করি যে, এবং আপনারা দেখছেন যে এবার স্টুডেন্ট অর্গানাইজেশন, আমি দর্শকের সাথে একমত হয়ে বলতে চাই, এবার এই আমাদের স্টুডেন্টরা যেভাবে মোবাইলাইজ হচ্ছে,
জি
আমি আশা করছি যে প্রেসিডেন্ট এবং ল মেকাররা একসাথে হয়ে নতুন কিছু প্রপোজ করবেন। গতকালকে আপনারা দেখেছেন হয়তো সিএনএন একটা ইভেন্ট হোস্ট করেছে সানরাইজ ফ্লোরিডাতে, যেখানে সেনেটর রুবিও এবং সেনেটর বিল নেলসন দুইটা ফ্লোরিডার সেনেটরই ছিলেন, এবং ওখানে অনেক কোয়েশ্চেন করেছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন একজন প্যারেন্ট যা তার 14 বছরের মেয়েকে হারিয়েছেন এই শুটিংয়ে, যে আমার চোখের দিকে তাকিয়ে আপনি বলুন সেনেটর রুবিও যে আপনি AR-15 ব্যান করার পক্ষে কি না, এবং সে ক্লিয়ারলি অনেক ঘুরিয়ে ফিরিয়ে আনসার করছে হ্যাঁ ওটার পক্ষে। আমি মনে করি যে সেমাই অটোমেটিক রাইফেল যদি পাবলিকের হাতে বন্ধ হয়, এই ধরনের ম্যাস শুটিং অনেক কমে আসবে।
আপনি যে রকম বললেন না, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যারা সাক্ষাৎ করতে এসেছিল এই গুলির ঘটনার ভিকটিম ফ্যামিলি, তাদের কয়েকজনের কথা আমিও শুনছিলাম, দেখছিলাম, এবং একজন বলছিল, তার নাম আমি বলি, মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল পার্কল্যান্ড ফ্লোরিডার, নাম লেখানে স্টুডেন্ট, তো ও বলছিল আই লস্ট, হ্যাঁ ও কাঁদতে কাঁদতে বলছিল, আই লস্ট এ বেস্ট ফ্রেন্ড, দাড়িওয়ালা ছোট্ট একটা ছেলে, আই লস্ট এ বেস্ট ফ্রেন্ড হু ওয়াজ প্র্যাকটিক্যালি এ ব্রাদার অ্যান্ড আই এম হেয়ার টু ইউজ মাই ভয়েস বিকজ আই নো হি ক্যান্ট, দিস ইজ নট জাস্ট পার্কল্যান্ড এনিমোর, দিস ইজ দ্য হোল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
হ্যাঁ, ছাত্রছাত্রীরা তাই প্রতিবাদ জানাচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যে,
পার্কল্যান্ড এখন সারা আমেরিকা হয়ে গেছে।
হ্যাঁ,
এই পার্কল্যান্ড সারা আমেরিকা হয়ে গেছে। এই এই আমরা অ্যাজ উই স্পিক এই মুহূর্তে ফ্লোরিডার পার্কল্যান্ড থেকে তিনটা বাস যাচ্ছে তালহাসি ফ্লোরিডা ক্যাপিটালে, এই ফ্লোরিডার ল মেকারদেরকে লবি করার জন্য, স্পেশালি যে স্টেট অফ ফ্লোরিডাতে যাতে এই এই লটা ইমপ্লিমেন্ট করা হয় যে AR-15 অ্যাসল্ট রাইফেল পাবলিকের হাতে না যায়।
সেটাই বারবার বলা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যেটা যুদ্ধের জন্য বা সেই রকম কোনো হুমকি দেখা দিলে যে অস্ত্রগুলো স্বয়ংক্রিয় অস্ত্রগুলোর প্রয়োজন সেগুলো সাধারণ মানুষের হাতে যাবে কেন, এবং বিশেষ করে 21 বছরের কম বয়সী ছেলে মেয়েদের হাতেই বা যাবে কেন, অথবা মানসিক দিক থেকে যারা ভারসাম্যহীন তাদের কাছেই বা কোনো পরীক্ষা নিরীক্ষা না করে তাদের ব্যাকগ্রাউন্ড চেক না করে তারা কী করে কী কারণে এই অস্ত্র কিনতে চাচ্ছে সেগুলো কোনোই প্রশ্ন না করে অনায়াসে বিক্রি হচ্ছে এবং তাদের হাতে চলে যাচ্ছে। রেজওয়ান, এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি তো অনেক যুব উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, তো সেখানে ছেলে মেয়েদের কথা কী শুনছেন? এখন তো চারিদিকে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্কুলের ছাত্রছাত্রী নয়, তাদের মা বাবা অভিভাবক নয়, তাদের বাইরে যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা কী জানছেন?
আমি যতগুলো ইয়াং জেনারেশন দেখে অনুভব করছি সবারই একমত যে গান ল ওভারহল করা খুবই প্রয়োজন, এবং অ্যাসল্ট রাইফেল AR-15 স্পেসিফিকলি এবং এই ধরনের সেমি অটোমেটিক যত গান আছে এগুলো পাবলিকের কোনো প্রয়োজন নেই। তো সবাই কয়েকটা রিপোর্টে আমি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন গতকালকে একটা আছে, 67% CNN এর পোলে দেখাচ্ছে আমেরিকান সাপোর্ট করে নিউ গান ল এবং AR-15 ব্যান্ড। আরেকটা MSNBC-র একটা পোলে আমি দেখেছি অলমোস্ট 74% আমেরিকান পিপল সাপোর্ট করছেন গান ল ওভারহল করার জন্য এবং অ্যাসল্ট রাইফেল বন্ধ করার জন্য। স্পেসিফিকলি ইয়াং জেনারেশনের মধ্যে আমি কয়েকটা রিপোর্টে দেখেছি, NCCP এর একটা স্পেসিফিক রিপোর্টে অলমোস্ট 89% ইয়াং জেনারেশন সাপোর্ট করছেন যে এই গান ল ওভারহল করার জন্য এবং অ্যাসল্ট রাইফেল বন্ধ করার জন্য পাবলিকের হাতে, এবং 21 বছরের নিচে কারো কাছে যাতে গান না থাকে এবং গান লাইসেন্স দেওয়া না হয়। ইয়াং জেনারেশন এটার সাথে 100% একমত, এবং এরাই এবার কিন্তু এই ল ওভারহলের মোবাইলাইজ গ্রুপ অফ পিপল হবে, আমাদের ল মেকারদেরকে ফোর্স করবে আমি বিশ্বাস করি কামিং নভেম্বরে।
মার্চ মাসেও কিন্তু একটা সমাবেশ আছে, এই মার্চের 20 তারিখে বড় একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে যেখানে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে মার্চ ফর আওয়ার লাইভস নামে একটি বিক্ষোভ, যেখানে আমার মনে হয় বেশিরভাগই তরুণ এই দাবিতেই থাকবে। আচ্ছা, AR-15 রাইফেলের সম্পর্কে আপনি যে কথা বলছিলেন না, আমাদের ভয়েস অফ আমেরিকার একজন রিপোর্টার বিল গ্যালিও তার একটি রিপোর্টে একজনের ইন্টারভিউ করা হয়েছে, তিনি আমেরিকান ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক অ্যাফেয়ার প্রফেসর ক্যাপ্রি কাফারো, সাউন্ড বাইটটা আমার কাছে নেই কিন্তু তিনি মূলত AR-15 সম্পর্কে যে কথা বলেছেন সেটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদেরকে ছোট্ট হ্যান্ডগান দিয়ে প্রশিক্ষণ দিয়ে রাখতে চাচ্ছেন যে 20% শিক্ষক, আর কিন্তু শুটারের হাতে যদি AR-15 থাকে তাহলে ওই শিক্ষকের তো কোনো অস্তিত্ব থাকবে না,
অস্ত্রের কোনো মূল্য নেই,
হ্যাঁ, তো
থাকার কোনো মানে কার্যকারিতা নেই।
হ্যাঁ, তো আপনিও ঠিকই বলেছেন যে AR-15 বা সেমাই অটোমেটিক যে কোনো ধরনের অস্ত্র সাধারণ মানুষের হাতে যেন না যায় সেটি নিশ্চিত করা সবচেয়ে জরুরি প্রয়োজন এ ধরনের ঘটনা। হ্যাঁ,
যেটা বলা হচ্ছে যে একটা এর আগেও কিন্তু এই যে সাম্প্রতিককালে যেগুলো হচ্ছে 2012 সালে স্যান্ডেহুকের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে স্কুলে, তার আগেও কিন্তু 1992 সালের জুলাই থেকে 1999 সালের জুন মাস পর্যন্ত একটি পরিসংখ্যান আমার হাতে আছে, সেই পরিসংখ্যানে বলা হচ্ছে যে 123টি স্কুলে ওই স্কুলে বন্দুক চালানোর ঘটনা ঘটেছিল, এবং তাদের মধ্যে 94% যারা ছিল তারা কিন্তু পুরুষ ছিল,
ছেলে,
হ্যাঁ, এবং তারা সব ওই স্কুলের ছাত্র, প্রাক্তন ছাত্র এরকম, এবং একটা বলা হচ্ছে যে তাদের মধ্যে 26% কিন্তু নিজেরা আত্মহত্যা করে, এবং অনেকে শুধু আত্মহত্যা করার জন্যই আবার স্কুল প্রাঙ্গণে ফিরে গিয়েছিল,
এবং অধিকাংশই বোধহয় মানসিক ভারসাম্যহীন,
হ্যাঁ, সেই রকম পরে দেখা যায় তার মা বাবার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে জানা যায়। কিন্তু এই জিনিসগুলো যখন গুলি চালানোর ঘটনার পরে, এই সব দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে জানতে পারে মানুষ, যেমন এই ছেলেটির বেলাতেই ঘটেছিল যখন পার্কল্যান্ডে যেটা হলো ফ্লোরিডায়, যে সে মানুষের দিক থেকে ভারসাম্যহীন ছিল, নানান কিছু কাজকর্ম করেছিল যার জন্য স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু বহিষ্কার করা হলো যে কারণে সে কারণটিকে ভালোভাবে আর তদন্ত করে দেখা হলো না তখন।
এটাও এই যে অস্ত্র আইন সংস্কারের পাশাপাশি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
মানসিক রোগের উপরে অনেক জোর দেওয়া হচ্ছে,
যুক্তরাষ্ট্রে কিন্তু আপা মানসিক রোগের চিকিৎসার খুব ভালো
সীমিত, একেবারেই সীমিত, ভালোভাবে দেখাশোনার ব্যবস্থা নেই, বড় বড় রাজ্যগুলোতে হয়তো আছে কিন্তু দূর দূরান্তে, সেখানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে হয় না। এমনকি ভার্জিনিয়াতেও আমি দেখেছি কিছু মানসিক রোগীর সাথে আমার দেখার সাক্ষাৎ হয়েছে এবং খুব ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়েছে, সেটাতেও কিন্তু দেখা যায় যে কিছুই হয় না।
স্কুলে বুলিং কিন্তু একটা বড় ব্যাপার,
সেটাও কিন্তু মানসিক রোগের মধ্যেই পড়ে। যে যারা বুলিং করে এবং যারা তার শিকার হয়, দুই দিকেই কিন্তু মানে কষ্টকর একটা পরিস্থিতি, এবং এর ফলে অনেকে দেখা যায় যে আত্মহত্যা করছে, আবার অনেকে হয়তো বাইরে থেকে অস্ত্র নিয়ে এগিয়ে আসছে।
আমাদের হাতে আপার এক মিনিটের মতো সময় আছে, হৃদয় চৌধুরীর কাছ থেকে আমি এক এক মিনিট একটু
সংক্ষিপ্ত কিছু একটা আমি
সামারি শুনতে চাই আমরা শ্রোতাদের জন্য।
জি, আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, যে এই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, এই নিকোলাস ক্রুজ তার গ্র্যান্ডমাদার, তার গ্র্যান্ডমাদার সিয়াটল থেকে পুলিশ কল করেছিল, তার হাতে লেখা একটা নোট পেয়েছিল যে সে স্কুল ম্যাসাকার শুট করবে, এবং সে পুলিশ কল করে রিপোর্ট করেছিলেন, পুলিশ এসে ইনভেস্টিগেট করেছেন। আমি কথাটা এই জন্য বলছি যে এই ধরনের একজন মানসিক ভারসাম্য হারানো ব্যক্তির কাছে, 19 বছরের ব্যক্তির কাছে যার অলরেডি রিপোর্ট করা আছে, যাকে অলরেডি স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, যার গ্র্যান্ডমাদার অলরেডি পুলিশের কাছে কমপ্লেন করছে যে স্কুল ম্যাসাকার শুট করবে, এই ধরনের ব্যক্তির কাছে AR-15 বিক্রি করা হয়েছে। তার এইটা এটাই এখানে উল্লেখ্য যে AR-15 অ্যাসল্ট রাইফেল পাবলিকের কাছে কোনো প্রয়োজন নেই, এবং সাথে মানসিক ভারসাম্য যারা হারিয়ে গেছেন
মানুষের ভালো লেগেছে এবং আমরা এ থেকে এই ঘটনা আর ভবিষ্যতে না হয় এটাই কামনা করবো, এরকম অনুষ্ঠান যেন আর না করতে হয় এটাই আশা করছি।
সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মেস্টোরা শুক্রবার অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় গুটা এলাকায় ভয়ঙ্কর বোমা হামলায় এবং দামেশকে এলোপাথাড়িভাবে কামানের গোলা নিক্ষেপ বন্ধ করার উদ্দেশ্যে অতি সত্বর সিরিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। জেনিভায় জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতি পাঠ করেন, সেখানে ডি মেস্তোরা বলেছেন যে আস্তানা প্রক্রিয়ার তিনটি প্রধান দেশ রাশিয়া, ইরান এবং তুরস্কের উচিত জরুরি ভিত্তিতে বৈঠক করে সিরিয়ায় যে হামলা চলছে তা কমিয়ে আনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া ব্যাপী 30 দিন সহিংসতা বন্ধ করার জন্য একটি প্রস্তাবে ভোটাভুটি চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবচাইতে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করবেন। সর্বসাম্প্রতিক এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে পিয়ংইয়াংয়ের ওপরে চাপ সৃষ্টি করা, যাতে তারা পরমাণু এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচি প্রত্যাহার করে। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের অদূরে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের বার্ষিক বৈঠকে এই ঘোষণা করবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থার এক সমীক্ষার রিপোর্টে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নিচে নেমেছে ভারত। ভারতের অন্যতম হীরে ব্যবসায়ী নীরব মোদির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে 11,000 কোটি টাকা ধোকা দেওয়ার ঘটনাকে ঘিরে নরেন্দ্র মোদী সরকারও চাপে রয়েছে। বিষয়টি নিয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সরকারি দুর্নীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতা খতিয়ে দেখে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা তৈরি করে আন্তর্জাতিক সমীক্ষাকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। 180টি দেশ ও অঞ্চলকে নিয়ে তাদের সমীক্ষা রিপোর্টের এক তালিকা তৈরি করা হয় সম্প্রতি। 2017 সালে এই তালিকায় ভারতের স্থান 81 নম্বরে, 2016তে ভারত ছিল 79তে। সূচকে দুর্নীতির নিরিখে 1 থেকে 100 পর্যন্ত পয়েন্ট দেওয়া হয়েছে বিভিন্ন দেশকে, ভারত পেয়েছে 40। 2015 সালে এই মান ছিল 38। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে এশিয়ায় কয়েকটি দেশে সাংবাদিক, বিরোধী নেতানেত্রী ও আইনি সংস্থার আধিকারিকদের হুমকিও দেওয়া হচ্ছে, এমনকি খুন পর্যন্ত হয়েছেন তারা। ভারত, ফিলিপিন্স ও মালদ্বীপ বেশি দুর্নীতিগ্রস্ত বলে মত এই আন্তর্জাতিক সংস্থার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা এবং হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেবেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জ্যোতি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ও হ্যাঁ, যেতে যেতে জানিয়ে দিই, আজকের মতো আমাদের এই অধিবেশনটি নিয়মিত শুনতে পাবেন ফেসবুকে। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.